ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা অধিবেশনে। আজকের অধিবেশনে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী রিপোর্ট রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন।
রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রাখছে।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট রয়েছে।
সারা ভারতে আজ থেকে টানা প্রায় ছদিন ব্যাংক বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
আর আজকের সাপ্তাহিক আলাপনে রয়েছে বাংলাদেশের নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা। সবার আগে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস আজ পদত্যাগ করছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার দৃষ্টিভঙ্গির সাযুজ্য নেই। প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবেন এমন বার্তার একদিন পরেই প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশিত হল। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে পেন্টাগন বিপরীত অবস্থান গ্রহণ করেছে। ওদিকে ট্রাম্প বলেছেন, ম্যাটিস অবসর নিচ্ছেন, তবে পেন্টাগনের কাছে দেওয়া ম্যাটিসের চিঠিতে তার পদত্যাগের উল্লেখ রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্যারা স্যান্ডার্স বৃহস্পতিবার বললেন,
He served in this administration by the time he completes his term as Secretary of Defense for 2 years. He and the president have a good relationship, but sometimes they disagree.
তিনি বললেন, ট্রাম্প প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পদে তার যে 2 বছর কাজ করার কথা ছিল তার মেয়াদ তিনি সম্পন্ন করেছেন। প্রেসিডেন্টের সঙ্গে তার কিছু মতপার্থক্য থাকলেও তাদের সম্পর্ক অত্যন্ত নিবিড় ভালো। প্রেসিডেন্ট তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আলাপ আলোচনা করেন, তবে সর্বশেষ সিদ্ধান্ত প্রেসিডেন্ট নিজেই গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য $500 কোটি বরাদ্দ অনুমোদন করেছে। বৃহস্পতিবার 217-185 ভোটের ব্যবধানে বিলটি প্রতিনিধি পরিষদে পাশ করে। এর ফলে আজ মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকাণ্ড আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার যে আশঙ্কা ছিল তা হয়তো আর থাকছে না। বিলটি এখন সেনেটে পাশ হতে হবে। তবে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ সেনেটে বিলটির পক্ষে যথেষ্ট ভোট পড়বে না বলেই অনেকে ধারণা করছেন। শুক্রবার অর্থাৎ আজ মধ্যরাতের মধ্যে সরকারের ব্যয় বিলটি পাশ না হলে সরকারে অচলাবস্থা দেখা দেবে। সরকারের অত্যন্ত জরুরি কর্মচারী ছাড়া প্রায় 8 লক্ষ কর্মী কাজে যোগ দিতে পারবেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। অন্যদিকে জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না দিলে মহাসংকটের সৃষ্টি হবে। বিষয়টি নিয়ে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী বিস্তারিত জানাচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার গুলশানে একটি জনসভায় বক্তৃতা করেন। নৌকা প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। বলেছেন, ধানের শীষ মানে দুর্নীতি, ধানের শীষ মানে ককটেল বোমা হামলা, ধানের শীষ মানে জঙ্গিবাদ, এতিমের টাকা আত্মসাৎ। বিকেলে এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না দিলে মহাসংকটের সৃষ্টি হবে, বাহতাবাদী নির্বাচন জনগণ মেনে নেবে না। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রধান রাজনৈতিক দলগুলোর ঘোষিত নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করাকে স্বাগত জানিয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, তাদের বিশ্বাস, নতুন সরকার গঠনের পর দলগুলো সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় যেসব অঙ্গীকার করেছে তা তারা বাস্তবায়ন করবে। এদিকে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রাখছে। অন্যদিকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে এবং বিরোধীদের বিপক্ষে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে 9টি পেজ ও 6টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার একদিন পর শুক্রবার বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে 15টি বাংলাদেশি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটার কর্তৃপক্ষ বলেছে এসব অ্যাকাউন্ট তথ্য জালিয়াতিতে ব্যবহার করা হচ্ছিল, যার কয়েকটির সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া লোকজনের সংশ্লিষ্টতা থাকতে পারে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারতে আজ থেকে টানা প্রায় ছদিন ব্যাংক এবং এটিএম বুথ বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য ব্যাংকগুলো আজ 21 ডিসেম্বর এবং বুধবার 26 ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে। আগামীকাল শনিবার আর তার পরদিন রবিবার সাপ্তাহান্তিক ছুটি, 25 ডিসেম্বর বড়দিনের ছুটি, অর্থাৎ টানা ছদিনের মাঝখানে শুধু একদিন 24 তারিখ ব্যাংক খোলা থাকবে। সুতরাং সেদিন কীরকম ভিড় হবে সহজেই অনুমান করা যায়। ধর্মঘটীরা বলেছিলেন ব্যাংক বন্ধ থাকলেও এটিএম খোলা থাকবে, কাজেই ততটা অসুবিধে হবে না। কিন্তু কার্যত দেখা গেল আজ এটিএমও বন্ধ রয়েছে। অসহায় মানুষ নিজের টাকাও প্রয়োজনে তুলতে পারছেন না। তাদেরই একজন বললেন,
পরিস্থিতি খুব ভয়ানক, মানে 3-4টা এটিএম ঘুরে ঘুরে আসলাম, এখন পাতা লাগলো কি মানে সব এটিএমই বন্ধ, আজকে টাকা তোলা যাবে না, টাকা আমার খুব দরকার ছিল এটা।
শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়, ধর্মঘটে সামিল হয়েছেন ভারতের সব বেসরকারি ব্যাংক, এমনকি বিদেশি ব্যাংকগুলো। ধর্মঘটের জন্য এই সময়টা বেছে নেওয়াতেই লোকে ক্ষুব্ধ। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করার খবরে আফগান সরকার তেমন একটা গুরুত্ব না দিয়ে বলেছেন তাদের নিজ দেশকে সুরক্ষার ক্ষমতায় এবং দেশের শত্রু মোকাবেলা করতে তারা সক্ষম। ওয়াশিংটনের কর্মকর্তা জানিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যে 14,000-এরও বেশি সেনা মোতায়েন রয়েছে তার প্রায় অর্ধেকের বেশি সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা বিবেচনা করছেন। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যে সেনা বিদ্যমান রয়েছে তারা অংশত নেটো মিলিটারি মিশনের অন্তর্ভুক্ত এবং তারা প্রধানত তালিবান বিদ্রোহী দমন এবং ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ে আফগান সেনাদের প্রশিক্ষণ এবং তাদের উপদেশ দিয়ে থাকে। ভারতে এখন থেকে যে কোনো কম্পিউটারে নজরদারি চালাতে পারবে 10টি গোয়েন্দা সংস্থা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এরই মধ্যে এ বিষয়ে নির্দেশিকাও জারি করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
নির্দেশিকায় জানানো হয়েছে কম্পিউটারের ওপরে নজরদারি চালাতে পারবে আইবি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস, ডাইরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্স সিবিআই, এনআইএ, র, ডাইরেক্টর অব সিগন্যাল ইন্টেলিজেন্স দিল্লির পুলিশ কমিশনার, যে কারো কম্পিউটারের ওপরে নজরদারি চালাতে পারবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশিকা জারি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে সিপিএম পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রশ্ন, দেশের মানুষদের সঙ্গে কি সরকার অপরাধীর মতো আচরণ করবে? সীতারাম ইয়েচুরি এক টুইট বার্তা জানিয়েছে, দেশের প্রত্যেকটি মানুষের পেছনে গোয়েন্দাগিরি করার ব্যবস্থা একেবারেই অসাংবিধানিক। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের কলকাতা হাইকোর্টের শুক্রবারের রায়ে নতুন বছরের আগে অনিশ্চিত হয়ে পড়ল বিজেপির রথযাত্রা কর্মসূচি। কলকাতা থেকে এ সম্পর্কে আরেকটি রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
শুক্রবারের রায়ে প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্ত নির্দেশ দিয়েছেন রাজ্যের পেশ করা গোয়েন্দা রিপোর্টকে খতিয়ে দেখতে হবে সিঙ্গেল বেঞ্চকে, এবং তারপরই শর্ত সাপেক্ষে বিজেপিকে রথযাত্রা রায় দিতে পারবে সিঙ্গেল বেঞ্চ। ফলে শুক্রবারের রায়ে স্বভাবতই চাপে পড়েছে রাজ্য বিজেপি বলে অভিমত রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের। আদালত সূত্রের খবর, আগামীকাল শনিবার থেকে হাইকোর্টে শুরু হয়ে যাচ্ছে শীতকালীন ছুটি, অতএব বিশেষ আদালতের শুনানি ছাড়া নতুন বছরের আগে আবার এই মামলার মীমাংসা করা সম্ভবপর নয় বলে মনে করছেন আইনজীবী মহল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ব্রিটেনের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর আংশিকভাবে পুনরায় বিমান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। গ্যাটউইক বিমানবন্দর বুধবার বন্ধ করে দেওয়া হয়। ড্রোনের কারণে কর্মকর্তারা বিমানের ফ্লাইট বাতিল করেন, ফলে ছুটির মৌসুমে যে হাজার হাজার মানুষ ভ্রমণ করেন তাদের যাত্রায় বিঘ্ন ঘটে। গ্যাটউইক বিমানবন্দরের প্রধান কর্মকর্তা যাত্রীদের উপদেশ দিয়েছেন, তারা যেন বিমানবন্দরে আসার আগে যে যে বিমানে ভ্রমণ করেন সেই এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে তারপরেই বিমানবন্দরে অবস্থান নেন। ওদিকে সাসেক্সের পুলিশ প্রধান বলেছেন, ড্রোনের ঘটনাটি ছিল একেবারেই নজিরবিহীন, তবে বিমান চলাচল বিঘ্ন না ঘটিয়েও পুলিশ অন্যান্য আরও উপায় অবলম্বন করতে পারত। বিশ্ব সংবাদ এবারে এখনই শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্জে। বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্বাচনের উত্তাপ তেমন একটা নেই বললেই চলে। দু একটি ব্যতিক্রম ছাড়া ভোটের লড়াই বলতে যা বোঝায় তা অনুপস্থিত। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে রাজধানীর অলিগলি, কিন্তু সব দলের নয়। বিস্তারিত শুনুন মতিউর রহমান চৌধুরীর কাছে।
সরকারি দলের প্রার্থীরা ছাড়া অন্য কোনো প্রার্থীর খবর নেই। কেউ বাড়িতে বসে প্রচারণা চালানোর চেষ্টা করছেন, কেউ সরব রাজপথে। পুলিশ তৎপর, বিরোধী পক্ষের নড়াচড়া দেখলেই অ্যাকশনে যাচ্ছে। সব মিলিয়ে ভোটাররা পড়েছেন বিপাকে। তারা কি করবেন? তারা কি ভোট কেন্দ্রে নিরাপদে যেতে পারবেন? এই প্রশ্ন সর্বত্র। অনেকে অবশ্য বলছেন সেনাবাহিনী নামলে পরিস্থিতি পাল্টে যেতে পারে। রাজধানীতে আসন রয়েছে 18টি, এর মধ্যে ঐক্যফ্রন্টের একজন প্রার্থী প্রায় 300 মামলা মাথায় নিয়ে আত্মগোপনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার গুলশানে একটি জনসভায় বক্তৃতা করেন, নৌকা প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। বলেছেন, ধানের শীষ মানে দুর্নীতি, ধানের শীষ মানে ককটেল বোমা হামলা, ধানের শীষ মানে জঙ্গিবাদ, এতিমের টাকা আত্মসাৎ। বিকেলে এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না দিলে মহাসংকটের সৃষ্টি হবে, বাহতাবাদী নির্বাচন জনগণ মেনে নেবে না।
50 বছরের অভিজ্ঞতা, এই ধরনের পরিকল্পিত ভাবে পুলিশ অবভিয়াসলি আদেশিত হয়ে সারা দেশে একটা অভিযান চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে যারা প্রতিদ্বন্দ্বী নির্বাচনে। নির্বাচন জিনিসটা কি? এটা প্রতিদ্বন্দ্বিতা। সরকারি দলের লোক থাকে, বিরোধী দলের লোক থাকে।
নারায়ণগঞ্জে ঐক্যফ্রন্টের এক জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদেরকে ভোটের আগের রাত থেকেই কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন। চরমুনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ইশতেহারে বলা হয়েছে, এবার সুষ্ঠু ভোট না হলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। বাম জোটের তরফে বলা হয়েছে, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে নাম গন্ধও নেই। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রবাসী বাংলাদেশিরা নানা আয়োজনে বাংলাদেশের বিজয় দিবস পালন করেছেন। এবার একটি আয়োজনে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়েছে। নানা শ্রেণী পেশার বাংলাদেশিরা সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আমাদের ক্যালিফোর্নিয়া সংবাদদাতা আবু নাসের রাজীব।
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল সত্যিকারের এক গণযুদ্ধ। 1971 সালে 9 মাস ধরে চলা রক্তক্ষয়ী এই যুদ্ধে অস্ত্র হাতে অংশ নিয়েছিলেন হাজারো সাধারণ মানুষ। তাদের মধ্যে অনেকেই ছিলেন স্কুলের ছাত্র। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস শহরে এরকম কয়েকজন প্রবাসী মুক্তিযোদ্ধাকে সম্বর্ধনা দেয়া হয়। ভয়েস অফ আমেরিকাকে যুদ্ধদিনের স্মৃতিকথা জানাচ্ছিলেন কয়েকজন মুক্তিযোদ্ধা।
আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান। আমি 4 নম্বর সেক্টর, 4 নম্বর সাবসেক্টরে আমি যুদ্ধ করেছি। একটা যুদ্ধে আমার আটজন মুক্তিযোদ্ধাকে আমার সহযোদ্ধা হারাই, ওরা শহীদ হয়। আরেকটা যুদ্ধে আপনার আমার সাবসেক্টর কমান্ডার আহত হয়ে যায়, আর আমি নিজেও আহত হয়েছিলাম, কিন্তু হসপিটাল যাইতে হয় নাই, সুতরাং ওইটাকে আমি আহত বলবো।
আমার নাম আবেদ মনসুর। আমি মোস্ট ইয়াংগেস্ট মেম্বার অফ দ্য মুক্তিবাহিনী টিম ছিলাম। তো ম্যাট্রিক পাস করার পরপরেই আমি তো যাই আর কি। কল্পনা করতে পারি না যে এতটা একটা ছেলে এই মুক্তিবাহিনীর মধ্যে আসছে। প্রথমে যখন আমি মানে জাস্ট ফায়ারিং শট করে আমি পড়ে গেছিলাম আর কি, যে মানে এত নার্ভাস এবং এত প্যানিক ছিলাম আর কি।
মোহাম্মদ নজিরুল্লাহ মোল্লা। আমরা যখন যুদ্ধ করছি তখন আমি ক্লাস 8-এ পড়ি। বয়সে ছিলাম একটু বড়, অর্থাৎ 17-18, 18-19 হবে বয়স, একটু বড় হয়ে স্কুলে গেছি। তখন যে আমরা গেছি বঙ্গবন্ধুর ডাকে, আমি ছিলাম ছাত্রলীগের খৈকরা হাই স্কুলের সভাপতি। ওখান থেকেই স্বাধীনতা যখন শুরু হয়ে গেল গা, তখন ওখান থেকে আমরা চলে গেলাম। তা আমাদের দুটা গুলি গ্রেনেড দিছিল, আর কোনো অস্ত্র ইন্ডিয়া থেকে আমাদেরকে দেয় নাই। বাংলাদেশে আইসা দড়িপাড়া ব্রিজ বাঙ্গা, ওইটার মধ্যে আমি ছিলাম, ব্রিজ বাঙ্গাল সক্রিয়ভাবে অংশগ্রহণ করছিলাম। ওখানে ছিল এন্ড্রু, সুনীল, অনেক আরও লোক ছিল, এন্ড্রু, সুনীল, আমি, আমার ছোটো ভাই ছিল আমানুল্লাহ মোল্লা, এবং মুক্তিযোদ্ধা বর্তমানে মারা গেছে। আর যুদ্ধের সময় আমার একটু পারাপারে আমাকে পাক বাহিনী বা রাজাকার জানি না, যারা ব্রিজ পাহারা দিত, তারা আমার গুলি করছে তিনবার, কিন্তু একবার আমার গায়ে লাগে না। এখন যুদ্ধের সময় যেই চিন্তা নিয়ে নিয়েছি, দেশকে বাঁচাবো, মরবো না বাঁচবো, এই চিন্তা ভিতরে ছিল না। তিনবার গুলি করছে, মনেই হলো না গুলি করছে।
মুক্তিযুদ্ধের এই বীর সেনানীরা এখন প্রবাসে বসবাস করলেও ফেলে আসা প্রিয় মাতৃভূমিকে তাঁরা অনুভব করেন সারাক্ষণ। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের লস অ্যাঞ্জেলেস শহরে তাদেরকে নিয়ে অনুষ্ঠান করায় মুক্তিযোদ্ধারা উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন।
আমার অনুভূতি অত্যন্ত ভালো, অ্যাটলিস্ট আমাদের নতুন প্রজন্ম যেটা অনেকে যুদ্ধ দেখে নাই, যুদ্ধের নাম শুনেছে, সেই আমাদের আমাদের থ্রুতে ওরাও আপনার জানতে পারতেছে আমাদের কী হয়েছিল ওই সময়, যুদ্ধটা কেমন গেছে, কেমন হয়েছে। প্লাস ওদের মধ্যে যে একটা অনুভূতিটা গ্রহ করছে, এইটা আমার ধারণা প্রজন্ম পরের প্রজন্মকে ওইটা ছড়াইয়া দেওয়া।
যারা এই দেশের জন্য, স্বাধীনতার জন্য আপনার পার্টিসিপেট করছিল, তারা আমেরিকার মতো জায়গায় বসে যে কয়েকটা কাজ করছে, এটার কোনো তুলনা নাই আর কি। এটা একটা বিরাট জিনিস করছে আর কি, যা মনে করেন প্রতি বছর সবাই একটা স্মরণ করবে যে আমরা উই টুক পার্ট ইন দ্য লিবারেশন মুভমেন্ট অফ বাংলাদেশ।
লস অ্যাঞ্জেলেস শহরেই আরেকটি অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ডক্টর উইলিয়াম ফিঙ্কেলকে সম্মাননা দেওয়া হয়। ডক্টর ফিঙ্কেল 1971 সালে মুক্তিযুদ্ধের শেষের দিকে বাংলাদেশ থেকে রণাঙ্গনের খবর ও ছবি যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন সহ আরও কয়েকটি সংবাদপত্রে প্রকাশ করেন।
Through reports in the London Times and various reports that were smuggled out of Bangladesh. So we understood how bad it was.
Dr. William Finkel bolchilen 1971 sale tini bishwabidyaloye chhatro chilen. London Times potrikay Bangladesher durdoshar khobor jante paren. She karone tini cholera goboshonar ekti prokolpe shechchhasebi hisebe prothome Kolkata jan, shekhan theke jan Bangladesh. Khulna shohorer ekti gramanchole কলেরা রোগীদের সেবা করতে থাকেন। এরপর দিল্লিতে টাইম ম্যাগাজিনের সাংবাদিকদের সাথে তাঁর যোগাযোগ হয়। তাদের অনুরোধে ডক্টর ফিঙ্কেল টাইম ম্যাগাজিনের জন্য মুক্তিযুদ্ধ ও বিশেষ করে শরণার্থীদের ছবি তুলতে থাকেন। সেসব ছবি টাইম ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি বহির্বিশ্বে সমর্থন বাড়তে থাকে। 47 বছর আগে বাংলাদেশের স্বাধীনতার উষা লগ্নে ডক্টর উইলিয়াম ফিঙ্কেল ঢাকাতে উপস্থিত ছিলেন। তার কাছে জানতে চেয়েছিলাম এত বছর পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে প্রবাসী বাংলাদেশিরা ঘটা করে যে বিজয় উৎসব উদযাপন করছেন কেমন লাগছে তার।
It's a tremendous success. I mean, the people here have come here, they've been welcomed here. The politicians like Bangladesh, they like little Bangladesh, they like the Bangladesh community, and they are reliable as people who will be
তিনি বলছিলেন বাংলাদেশিরা গত 47 বছরে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিরা খুব ভালো করছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের খুব ভালো চোখে দেখা হয়। ডক্টর ফিঙ্কেল এও বলছিলেন যে কেবল যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সাফল্য নয়, পুরো বাংলাদেশের সাফল্যেই তিনি অভিভূত। আবু নাসের রাজীব, ভয়েস অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়া।
আপনারা জানেন আজ শুক্রবার, প্রতি শুক্রবারের নিয়মিত আয়োজন আলাপন। আজ আমরা শুরু করছি, রোকেয়া হায়দার আলাপন করছেন, তার সঙ্গে আমি সহযোগিতা করছি। আজকের আলাপনের বিষয় আপা বাংলাদেশের নিঃসন্দেহে রাজনীতি এবং নির্বাচন নিয়ে।
কয়েকদিন আলাপন হোক, হ্যালো ওয়াশিংটন হোক, আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বাংলাদেশের নির্বাচন।
নির্বাচনের মাত্র এখানকার হিসাবে, যুক্তরাষ্ট্রের হিসাবে, 8 দিন বাকি আছে। তো এই 8 দিন আগে সর্বশেষ অবস্থা কি, কেমন প্রচারণা চলছে, কেমন প্রার্থীদের অবস্থা,
ভোটাররা
কি মনে করছেন, কার কি অভিযোগ আছে, সেই সব নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমাদের সঙ্গে আজকে আপা দুজন আলোচক আছেন, দুজনই নির্বাচন করছেন,
আচ্ছা,
এবং দুজনই খুবই সুপরিচিত। একজন হচ্ছেন জুনায়েদ সাকি, তিনি মানবাধিকার কর্মী ও তরুণ রাজনীতিবিদ, গণসংহতি আন্দোলনের প্রধান, তিনি ঢাকা থেকেই নির্বাচন করবেন।
আর সিলেট থেকে আছেন একজন,
সিলেট 6 আসন থেকে,
আচ্ছা,
তিনিও খুব পরিচিত মুখ, জনপ্রিয় চিত্রনায়ক এক সময়কার হেলাল খান। হেলাল খান এখনো যোগ দেননি, জুনায়েদ সাকি আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন।
আমরা শুরু করে দিই।
জি, জুনায়েদ সাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সকালবেলা আপনার সঙ্গে যখন টেলিফোনে কথা বলি তখন শুনছিলাম যে খুব ভালো অবস্থা মনে হচ্ছে না নির্বাচনের আগে, একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা আপনি বলছিলেন, তো আসলে কি অবস্থা আপনি যদি আমাদের একটু বলেন।
দেখুন, মানে নির্বাচনের যে পরিবেশ নিয়ে আমরা কথা বলে আসছিলাম যে দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকার মতো অবস্থা রাষ্ট্র কাঠামোর মধ্যে নেই। এখানে যেহেতু কোনো ক্ষমতা ভারসাম্য নেই, পুরো সরকারের অনুগতই থাকে প্রত্যেকটি প্রতিষ্ঠান এবং সেভাবেই তারা কাজ করে, তো সেটা আসলে কোনো অমূলক ধারণা ছিল না, সেটা যে অত্যন্ত সঠিক ধারণা ছিল সেটা আজকে প্রতিদিন প্রমাণিত হচ্ছে। সারা দেশব্যাপী বাস্তবত বিরোধী রাজনৈতিক দলগুলো কোনো স্বাধীনভাবে কাজ করতে পারছে না, পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন, নানা ধরনের হামলা, মারপিট, প্রচারে বাধা নানান দিক থেকে। আমি যদি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলি, গ্রেফতার হচ্ছে, আপনার মামলা দেওয়া হচ্ছে, নতুন নতুন মামলায় গ্রেফতার হচ্ছে, প্রার্থীরা গ্রেফতার হয়ে যাচ্ছে, তাদের উপর গুলি করা হচ্ছে, এই ঘটনাগুলো তো আপনারা সবাই দেখেছেন সংবাদ মাধ্যমে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো যে একেবারেই 10 তারিখ প্রতীক পাওয়ার পর থেকে রাত 12টায় যখন আমরা আমাদের প্রথম পোস্টার লাগানো শুরু করি, ওইখান থেকেই মানে রাত 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের কর্মীদের উপরে হামলা করা হয়েছে এবং তারা হাসপাতালে গিয়েছে। তারপরে তার কয়েক ঘন্টা পরে আবারও অন্য জায়গায় মগবাজারে হামলা করা হয়েছে। তারপর থেকে প্রতি রাতেই পোস্টার লাগাতে ধাওয়া দেওয়া হয়, মার দেওয়া হয়, পোস্টার কেটে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়, ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়, আমাদের কোথাও অফিস যেতে দেওয়া হচ্ছে না। সরকারি দলের প্রার্থীদের রঙিন পোস্টার, তোরণ, রঙিন ব্যানার, এগুলো তো আছে, এইসব আচরণবিধি কেউ দেখছে না। কিন্তু সবচেয়ে বড় যেটা দেখার বিষয় সেটা হচ্ছে একটা ওয়ার্ডে একটা অফিস থাকতে পারে, সেখানে 300 গঞ্জের মধ্যে 3টে অফিস, সুতরাং গলিতে গলিতে অফিস, এই মাথায় একটা অফিস তো ওই মাথায় আরেকটা অফিস, এইভাবে তারা চালাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে কোনো অফিস দিতে দিচ্ছেন না। আজকের ঘটনা আপনাকে বলি, গত গভীর রাত 2:30-3টের দিকে আমার ফেসবুক, প্রথমে আমার ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, সেটা দিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে আমার ফেসবুক অ্যাকাউন্টকে পুরো এখন মানে ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে। এবং ফেসবুক অ্যাকাউন্ট, আমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে গণসংহতির যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে যেখানে আমিও অ্যাডমিন ছিলাম, সেটার মধ্যে ঢুকে আমাদের পেজের কন্ট্রোল নিয়ে নেওয়া হয়েছে। এখন এই যে পুরো অবস্থা, এইটার মধ্যে দিয়ে এটা কিন্তু দলগত ভাবে আমাদের উপর একটা আক্রমণ, কারণ 10 বছর ধরে আমার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে, ফলে একটা অ্যাকাউন্টের মধ্যে দিয়ে এক ধরনের সম্পর্ক তৈরি হয় আজকাল, এবং বিশেষভাবে আমাদের পেজটি খুবই একটা জায়গা ছিল, সেটা করা হয়েছে। আজকে আমি যখন বিকালবেলা ক্যাম্পেইন করে আসলাম, রাত 8টার দিকে শুনলাম শের বাংলা নগরে আমাদের একটা অফিস করা হয়েছিল অনেক কষ্ট করে, আগামীকাল সেটা আমার উদ্বোধন করার কথা, আর সকাল থেকে তারা ডিস্টার্ব করতে করতে শেষ পর্যন্ত 7:30-8টার দিকে ওটাকে ভেঙে দিয়ে আমাদের কর্মীদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমার সর্বশেষ অবস্থা আমি বলছি।
তার মানেটা হচ্ছে
অবস্থার মধ্যে নির্বাচনে আমাদের অংশ নিতে হচ্ছে। কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমরা জানি যে এই ধরনের প্রতিকূলতা তৈরি করে অন্যদেরকে যাতে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াই, এটা হচ্ছে সরকারের মূল উদ্দেশ্য, আমরা সেই জায়গাটা করবো না। আমরা নির্বাচনে অংশ নিব, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে তাদেরকে এই যে আজকে ভোট দখলের একটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিপরীতে মধ্য দিয়ে আমরা আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইটা চালিয়ে যাব। কারণ আমরা মনে করি একমাত্র এই যে আজকে যে ভয় এবং আতঙ্কের একটা অবস্থা তৈরি হয়েছে, এখান থেকে মুক্ত করতে হলে আমাদের একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা লাগবে যেখানে মানুষের ভোটাধিকার আছে, জনগণের ভোটে সরকার গঠিত হয়, এইরকম একটি ব্যবস্থা আমাদের অবশ্যই যেতে হবে। ন্যূনতম ভাবে সেটা যেতে পারলে আমরা ভয়মুক্ত জায়গাটাতে কিছুটা হলে অগ্রসর হতে পারবো, আর সেটার মাধ্যমে আমরা আসলে একমাত্র সকলের জন্য উন্নতি নিশ্চিত করতে পারবো, উন্নয়নটা সবাই পাবে। আর না হলে এই কতিপয়ের উন্নয়নের ঢোল বাজবে, কিন্তু এর মধ্যে দিয়ে আসলে ওই কতিপয়ের লাভবান হবে এবং লুণ্ঠনের মধ্যে দিয়ে ব্যাপকত্ব ফাঁসান হবে, কিন্তু জনগণের বৃহত্তর কল্যাণে খুব বেশি অগ্রগতি হবে না, এইটা আমরা বাস্তবে প্রতিদিন হারে হারে টের পাচ্ছি। ফলে আমরা এবার বলেছি ভয়মুক্ত বাংলাদেশ চাই, কার্যকর গণতন্ত্র চাই এবং সকলের জন্য উন্নয়ন চাই। সেটা করতে গেলে ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অত্যন্ত জরুরি এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে সেই চেষ্টা অব্যাহত থাকবো যত বাধা বিঘ্ন হতে পারে।
যাই হোক, আমার মনে হয় যে যারা সুষ্ঠুভাবে চিন্তা ভাবনা করছেন, যারা সুস্থ মস্তিষ্কের ভোটার এবং প্রার্থী, তাদের এই আশা পূর্ণ হবে। এবং বহির্বিশ্বেও কিন্তু সবাই একই, প্রবাসী বাংলাদেশিরাই বহির্বিশ্বের সকল মানুষ যারা বাংলাদেশের সাথে জড়িত, বাংলাদেশের রাজনীতি, সামাজিক আচার বিধি সবকিছু কিছুটা জানেন, তারা কিন্তু সবাই আশা করছেন যে সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে জনগণের জন্যই সেটা মঙ্গলকর এবং সেটাই মঙ্গলময় সেটাই চাচ্ছেন তারা।
এবার প্রথম থেকে আপা যে কথাটি নির্বাচনের আগে থেকে আলোচিত হচ্ছে সেটি হলো লেভেল প্লেইং ফিল্ড, সেই জোনায়েদ সাকির কথায় মনে হলো যে ফিল্ড এখনো মনে হচ্ছে যে একটু জটিল আছে। আচ্ছা, আমাদের এবারকার নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক তরুণ ভোটার এবং প্রার্থী অংশ নিচ্ছেন
এবং প্রথম যারা ভোট দিচ্ছেন সেরকম আর কি দিচ্ছেন, যে ফার্স্ট টাইম ভোটার।
সেই জন্য আমরা প্রত্যেক দিন ভয়েস অফ আমেরিকায়, প্রিয় শ্রোতা আপনারা জানেন যে প্রতিদিন আমরা আয়োজন করছি যে তরুণরা কেমন নির্বাচন দেখতে চায় সেরকম একটি পর্ব। তো আজকেও আমরা একটি ঢাকা থেকে আমাদের দুই সহকর্মী শরীফ মুজিব এবং আজমির হোসেন কনক একজন ইন্টারভিউ পাঠিয়েছেন এবং আমি একজন তরুণ নেত্রীর সঙ্গে কথা বলেছি, তো তাদের এই প্যাকেজটি আমরা কি এই মুহূর্তে একটু শোনাতে পারি, শুনিয়ে তারপরে আলোচনা?
হ্যাঁ, আমরা তাদের মতামত শুনে নিই।
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণ সমাজের ভাবনার আজকের পর্বে আমি কথা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন তরুণ নেতা রেহানা আক্তার বানুর সঙ্গে। এছাড়া আমাদের ঢাকার দুই সহকর্মী শরীফ মুজিব এবং আজমির হোসেন কনক বেশ কয়েকজন তরুণ তরুণীর সঙ্গে বাংলাদেশের নির্বাচনে তাদের ভাবনা নিয়ে কথা বলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদিকা রেহানা আক্তার বানু বিশ্বাস করেন ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধির মূল শক্তি যুব সম্প্রদায়।
বাংলাদেশের তরুণরা সবসময় সাহসের সাথে এগিয়ে গেছে, বর্তমানেও সাহসের সাথে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতির তরুণদের প্রভাব অনস্বীকার্য।
সমৃদ্ধির মূল শক্তি যুব সম্প্রদায়, তারা যেমন সমাজ সচেতন তেমনি রাজনীতি সচেতন, কিন্তু রাজনীতিতে তাদের অংশগ্রহণ সেই মাত্রায় নেই, কারণ রাজনীতির মাঠ অত্যন্ত একপেশে এবং কঠিন।
তরুণরা, বাংলাদেশের তরুণরা রাজনীতিতে খুবই আগ্রহী এবং এর আগে যত আন্দোলন হয়েছে তরুণরাই নেতৃত্ব দিয়েছে। এখন যেটা হচ্ছে যে আমাদের তরুণরা এখন বাংলাদেশের রাজনীতিতে অনেকটা নিরুৎসাহিত হয়ে যাচ্ছে, তরুণরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলাদেশের যে সরকার আছে সেই সরকারের সশস্ত্র ক্যাডারদের দ্বারা অনেক জায়গায় আমাদের তরুণরা আক্রান্ত হচ্ছে, যে কারণে আজকে তরুণরা ভীষণ ভাবে নিরাপত্তাহীনতায় আছে।
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রেহানা আক্তার বানু বিশ্বাস করেন, তবে তারা নির্বাচনে অংশ নিতে যেন পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে বলে তিনি দাবি জানান।
তরুণরা প্রতিবারই, আমি এর আগে বলেছি, প্রতিবারই ভালো ভূমিকা পালন করে, কিন্তু এবারে যে আমাদের তরুণদের মনে প্রশ্ন জেগেছে যে আমার ভোটটি কি আমি দিতে পারবো কিনা, কারণ ভোট কেন্দ্রে তরুণরা যেতে পারবে কিনা, তরুণরা এখন দ্বিধাদ্বন্দ্বে আছে। এবং আপনারা জানেন যে সারা দেশে যেইভাবে বিরোধী প্রতিপক্ষের উপর হামলা হচ্ছে, আজকে তরুণরা চিন্তা করছে যে তারা ভোট কেন্দ্রে নিরাপদে যেতে পারবে কিনা বা ভোটটা দিয়ে ফিরতে পারবে কিনা। আর বিশেষ করে এখন 10 বছর ধরে বাংলাদেশের মানুষ কোনো ভোট দিতে পারছে না, বিনা ভোটে গত, আপনারা জানেন 2014 সালে বিনা ভোটে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ওরা এবারও চাচ্ছে যে প্রতিপক্ষকে হামলা করে, যে প্রতিপক্ষ যদি মানে আপনার রাজনৈতিক ময়দান ছেড়ে দেয় তাহলে তারা আবারও বিনা ভোটে জিততে পারবে, যে কারণে হামলা মামলা আপনার গাইবী মামলা এবং আপনার ছাত্রলীগের ক্যাডারদের সাথে আওয়ামী লীগের ক্যাডারদের সাথে প্রশাসনও জড়িয়ে গেছে, পুলিশ বাহিনী বিনা অপরাধে আজকে মানুষদেরকে গ্রেফতার করছে, গুম করছে এবং তারা আপনার মানে থানায় নিয়ে থানায় নিয়ে তারা একটা বাণিজ্য শুরু করেছে, একটা তরুণকে ধরছে, ধরে তার মা বাবাকে বলছে যে 1.5 লাখ টাকা না দিলে আমরা চালান দিব না, এবং তাকে ওখানে নির্যাতন করছে। ঠিক এই পরিস্থিতিতে তরুণরা আজকে চিন্তা করছে যে সে ভোট কেন্দ্রে আসলে যেতে পারবে কিনা।
আমাদের সহকর্মী শরীফ মুজিব এবং আজমির হোসেন কনক বাংলাদেশের নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা কি তা জানতে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তরুণ শিক্ষার্থীর সঙ্গে।
30 ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন, তো এটা নিয়ে একজন তরুণ শিক্ষার্থী হিসাবে আমরা সবাই ভাবছি, শুধু আমি না, আমার আশেপাশে আমরা যারা একসাথে আড্ডা দেই, গল্প করি, আমাদের আড্ডার মাঝখানেই মানে অপ্রাসঙ্গিকভাবেই সেই সুপ্রসঙ্গটা চলে আসে যে সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা এই প্রজন্ম যে জিনিসটা খুব বেশি নিয়ে ভাবছি যে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা বিষয় খুব লক্ষণীয় যে দুটো বড় দল, দুটো দল থেকেই হচ্ছে হিউজ পরিমাণ লোক নমিনেশন পেপার উঠিয়েছেন, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি থেকে প্রত্যেকটা আসন থেকে গড়ে 20 জন 25 জন উঠিয়েছেন। এই জিনিসটা কি আসলে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক কোনো কিছু কিনা? আমরা যখন এই শতাব্দীতে এসে আগামী 20 বছর পরে বাংলাদেশকে উন্নত বিশ্ব হিসেবে কল্পনা করছি, বা 2041 সালে আমরা একটি উন্নত দেশের স্বপ্ন দেখছি, এই সময় এসে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের পরিবর্তন কি আদৌ ইতিবাচক নাকি নেতিবাচক? পৃথিবীর উন্নত দেশগুলো থেকে নির্বাচনের আগে এভাবে শত শত মানুষ মনোনয়নপত্র উঠায় কিনা, এই জিনিসগুলোর সাথে আমরা মিলাতে চেষ্টা করছি যে আমেরিকা, ইংল্যান্ড বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে নির্বাচনের আগে কি এইভাবে মানুষ নমিনেশন উঠায় নাকি উঠায় না। যদি উঠিয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা আমাদের জন্য একটি ভালো দিক, কিন্তু যখন আমরা দেখি মানে সব শ্রেণীর মানুষ, সব পেশার মানুষ নির্বাচনের প্রতি আগ্রহ, এটার আসল কারণটা কি, এটা নিয়েও আমরা ভাবছি যে ভবিষ্যৎ রাজনীতি আসলে বাংলাদেশে কোন দিকে যাচ্ছে। পাশাপাশি একজন তরুণ ভোটার হিসেবে, একজন নবীন ভোটার হিসেবে, প্রথম ভোটার হিসেবে আমরা ভাবছি যে এই ভোটটা আমরা কোথায় দেব। একটা গভর্নমেন্ট গত 10 বছর ধরে টানা আছে, তাদের সমালোচনা থাকবে একটা বিষয়, কিন্তু পাশাপাশি তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি, এটাও আমরা জানি। সেই জায়গা থেকে আমার ভোট কোথায় দেব এই জিনিসটা ভাবছি, আমার প্রথম ভোটটা যেন অবশ্যই মুক্তিযুদ্ধের বিপক্ষে না যায়, স্বাধীনতার বিপক্ষে না যায়, এই জিনিসটা তরুণ ভোটার হিসেবে আমরা ভাবছি এই নির্বাচনকে কেন্দ্র করে।
কেমন বাংলাদেশ দেখতে চান এমন প্রশ্নে রেহানা আক্তার বানু বললেন তিনি চান নারী পুরুষ যুব সমাজ সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ দেখতে।
আমি সেই বাংলাদেশ দেখতে চাই যেখানে তরুণরা নিরাপদে থাকবে, নারীরা নিরাপদে থাকবে, আমরা যারা রাজনীতি করি আমরা রাজনীতিটা করতে পারবো, আমার ভোট আমি দিতে পারবো, আমি সেই ধরনের একটি বাংলাদেশ চাই।
বিশ্বব্যাপী লক্ষণীয় হচ্ছে তরুণ জনগোষ্ঠীর রাজনীতি সচেতনতা। সেলফোনের স্ক্রিনে, টেক্সটে, ফেসবুক চ্যাটিং এ, ইমেইলে, ইন্টারনেটের ভার্চুয়াল জগতে ঘুরছে রাজনীতি। সকলেই এখন সামাজিক মিডিয়ার প্রভাবে তাড়িত, বাংলাদেশও এই অবস্থার বাইরে নয়। একসময় চায়ের দোকান বা রেস্টুরেন্টের আড্ডাই ছিল রাজনীতির স্থান বাংলাদেশে, কিন্তু এখন তা ভার্চুয়াল স্ক্রিনে, আর সেই কারণেই বিশ্লেষকরা মনে করছেন এই প্রভাব দেখা যাবে বাংলাদেশের সামনের নির্বাচনে।
তো এই ছিল মোটামুটি ঢাকা থেকে এই আজকের নির্বাচনের যে
মানে অনেকের মধ্যে আর কি অনেকের মনেই দ্বিধাদ্বন্দ্ব রয়েছেন। তো সেলিম, এর মধ্যে বোধ হয়
আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আজকে। আচ্ছা, আমাদের ইতিমধ্যে আমরা আলোচনায় কিছুটা এগিয়েছি, আপনি একটু দেরিতে জয়েন করেছেন, তো দুজন শ্রোতা আমাদের সঙ্গে জয়েন করেছেন, তাদের বক্তব্য শুনে আপনার কাছে আসছি আমরা। হ্যালো, দীপক চক্রবর্তী আছেন?
জি আছি সেলিম ভাই, হ্যাঁ আছি।
জি বলুন।
হ্যাঁ দীপক বলুন, কেমন আছেন, আপনার মন্তব্য বক্তব্য কি?
জি সেলিম ভাই, ওকে আপন নমস্কার জানাচ্ছি।
নমস্কার,
ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি ভাই, বলুন আপনার কি বক্তব্য।
জি সেলিম ভাই, যেহেতু মানে অনুষ্ঠানটা আমি শুনতেছি, একটা যেহেতু আমাদের 30 ডিসেম্বর একটা আমাদের
নির্বাচন, হ্যাঁ
এক্ষেত্রে যেহেতু আমরা পঞ্চগড়ে উত্তরবঙ্গ যেহেতু আমরা বসবাস করতেছি, আমি একটা কথা এখানে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের পঞ্চগড়ে দুদিন থেকে কোন কোন শীত এবং কি ঠান্ডা।
আপনি একটু দ্রুত বলবেন, আমাদের সময় কম তো।
মানুষ এখানে যেহেতু আমরা বসবাস করতেছি, একটা বিষয় বলতে কি, নির্বাচনটা আমাদের যেহেতু আমি খুবই নতুন ভোটার, যেটা আমি মনে করি ব্যাপার সেটি হচ্ছে এবার আমি নতুন ভোটার, এবার মনে হয় আমি সুস্থ ভাবে একটা ভোট দিতে পারবো। আমার মতামত হচ্ছে যেন আমরা পুরনো প্রজন্ম যেমন ভোট কেন্দ্রে যাবো আমরা যেন ভোটটা ভালো করে দিতে পারি, কারণ আমার এটা আশা আছে। যেহেতু আমরা এখানে গ্রাম অঞ্চলে আমাদের পঞ্চায়েত সদরে এরকমটা শোনা যাচ্ছে না, এরকম আমাদের
কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন এবং যদি সম্ভব হয় বাইরের বহির্বিশ্বের কাছে তুলে ধরবেন। ধন্যবাদ। হ্যাঁ, আরেকজন লাইনে আছেন, কে?
বাচ্চু, হ্যালো।
হ্যালো,
জি বলেন।
হ্যাঁ বলেন।
আমি মোহাম্মদ বাচ্চু ভুইয়া, বড়বিনা স্যার, আর হাজার নারায়ণ বাংলাদেশ।
হ্যাঁ বলুন।
আমার কথা হলো যে সবাই চাইতেছি যে আমাদের দেশে সুস্থ বুঝছে। আজ থেকে মনে হয় কয়েক বছর কয়েক ইলেকশন যাবত আমরা বুঝিতে পারি না, কারণ হইলো বুঝিতে যাইতে হয় না, কারণ আর জায়গায় দেখি বুঝ দেওয়া হয়ে যায়। এখন 1971 সনে শেখ মুজিবের আমলে ছিল তিনটা পার্টি, ছিল একটা হইলো কুরের গড়মার্কা, ছিল আরেকটা ছিল হুক্কা মার্কা। তখন সুন্দরগান ছিল যে হুক্কা মার্কা কুরের গড় বাইয়া ফিরা নৌকার দেয়। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আমলে যেরকম ইলেকশন হইতেছে, আমার মনে হয় এরকমই ইলেকশন হইতেছে। অন্য কোন দল দেখি না, সেরকমই ইলেকশন হইতেছে।
তার মানে আপনি চান আপনি আপনার ভোটটা যেন দিতে পারেন নিজে গিয়ে এবার, সেটাই? আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা
আশা করব যে আপনার আশা পূর্ণ হবে। হ্যাঁ, আমরা হেলাল খানের কাছে যাই।
আপনি যদি একটু, আপনার সিলেট 6 আসন থেকে নির্বাচন করছেন, গোটা বাংলাদেশের পরিস্থিতি কি, নির্বাচন প্রি নির্বাচন
আপনার এলাকাতেও নির্বাচনী পরিবেশটা কেমন?
হ্যাঁ,
আমি আমি প্রথমে বলে নিচ্ছি, আমি বিএনপি থেকে ক্যান্ডিডেট ছিলাম,
কিন্তু
গত 9 তারিখে আমি প্রত্যাহার করেছি। লাস্ট ডেট যেদিন ছিল ওইদিন 5টার সময় আমি গিয়ে প্রত্যাহার করেছি। ওখান থেকে ঐক্য উঠে আমাদের যে ঐক্য ফ্রন্টের একজন প্রার্থীকে দেওয়া হয়েছে লাস্ট, তো আমি নির্বাচন করছি না।
ও আচ্ছা আচ্ছা, আপনার
কেন প্রত্যাহার করলেন আপনি?
আপনি ভলান্টারিলি এটা
স্বেচ্ছায় ছেড়েছেন?
স্বেচ্ছায় ছেড়েছেন,
জি জি জি।
তবু আপনি বলুন যে আপনি এখন পরিস্থিতি যা দেখছেন। হ্যাঁ, সেটা
আমি আমার এলাকাতে আমি ছিলাম, ধানের শীষের প্রতীক নিয়ে যিনি আছেন, তো আমি যেহেতু বিএনপির আমি কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য এবং জাসাস, যেটা হলো আমাদের বিএনপির কালচারাল উইং জাসাস, সেটার আমি কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি। সেই হিসাবে আমি সারা বাংলাদেশেই আমি যাচ্ছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি সিলেটে কয়েক জায়গায় ছিলাম। আমার আমার যে আসন সেটা সিলেট সবাই, যেখান থেকে যেহেতু আমি তৈরি করে রেখেছিলাম নির্বাচন করব বলে, তো আমার সব লোকজন ছিল, কিন্তু ভেরি খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। আমার বৃন্দ যারা আছে, আমার দুটো উপজেলা বিয়ানীবাড়ি এবং গোলাপগঞ্জ, তারা দুই উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা আমার সাথে ছিল যতক্ষণ আমি ছিলাম, কিন্তু তারা আসলে বাড়িতে থাকতে পারছে না। তাদের বাড়িতে পুলিশ প্রায় প্রতিনিয়ত যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য, বিভিন্ন মামলা তাদের উপরে আছে। আপনারা জানেন মনে হয় যে কিছু গায়েবী মামলা হয়েছিল নির্বাচনের আগে, তারা সেই সমস্ত মামলাতে তারা আসামি আছে এবং অনেকে বেইল অ্যাডভান্স নিয়ে রেখেছিল, তারপরেও কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। ইতিমধ্যে আমার এলাকা থেকে অন্তত 50 জনের উপরে হবে গ্রেফতার হয়েছে।
আচ্ছা,
আমি আমি এটা বলছি 9 তারিখের পর থেকে, 10 তারিখ থেকে আজকে পর্যন্ত।
আচ্ছা, তো আপনি নতুন যিনি প্রার্থী হলেন, তাদের এলাকায় সেখানের পরিবেশটা কি? একটি কথা যে বিরোধী দলরা প্রায় বলছেন, যারা বিরোধী আছেন ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ঠিক নয়, এমনকি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী আছে তাদের পক্ষ থেকেও, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেও তারা হয়রানির সম্মুখীন হচ্ছে। কিন্তু আপনাদের এই অভিযোগগুলো আপনারা কোথায় দায়ের করছেন আর কে এবার শুনছে?
আমাদের অভিযোগগুলো আমরা এখন যেহেতু নির্বাচন কমিশন দায়িত্বে আছেন, পরিচালনা করছেন সবকিছু, বারবার আমাদেরকে আমরা তাদের কাছে কমপ্লেন করছি, তাদের কাছে বলা হচ্ছে, কিন্তু আসলে কোনো কিছুই তারা করছেন না। তারা তো বলছেন, আপনারা তো জানেনই যে যা হচ্ছে সবকিছু ঠিক মতোই হচ্ছে, কিন্তু আসলে তো তাই নয়। আসলে তো বিরোধী দল বলতে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি বিএনপি এবং জাতীয় ঐক্য জোট, কিন্তু আমাদের যে দাবি দাওয়া ছিল একটাও তো মানা হয়নি। আমরা মনে করেছিলাম এবং বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে যে অধিকাংশ দাবি দাওয়া মানা হয়েছে। আমাদের লিস্ট দেওয়া হয়েছিল, আমাদের যে যারা গাজী মামলা আসামি তাদের একটা লিস্ট দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এটা কোনো কিছুই হয়নি। নিত্য নতুন মানে নতুন করে মামলা হচ্ছে এবং গ্রেফতার হচ্ছে, আমাদের ক্যান্ডিডেট পর্যন্ত গ্রেফতার হচ্ছে, অনেক প্রার্থী তারাও গ্রেফতার হচ্ছে। তো আমি মনে করি যে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় নির্বাচনে সেটা বিন্দু মাত্র নেই। পরবর্তীতে আমরা দেখলাম সরকারের তরফ থেকে এটা বলা হয়েছে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে যে উনি যা বলেছেন তার এটা নিজস্ব ব্যক্তিগত এটা মতামত এবং এটা অসত্য, এটাও আমি দিনা করে প্রত্যাখ্যান করছি এরকম একটা সরকার থেকে যারা বলা হচ্ছে।
আপনাকে হেলাল খান অসংখ্য ধন্যবাদ। আমি একটু জুনায়েদ সাকির কাছে আসবো। আপনিও প্রথম থেকেই শুরুতে সূচনা বক্তব্যে এইসব কথাই বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমি বলতে চাচ্ছি ইশতেহার নিয়ে, সব দলগুলো ইশতেহার অলরেডি ঘোষণা করেছে, বিএনপি, আওয়ামী লীগ, যুক্ত ফ্রন্ট, ঐক্য ফ্রন্ট, তারপরে আপনার জাতীয় পার্টি। তো এই ইশতেহারের ভারে ভোটাররা কতটা আড়ষ্ট হয়ে আছে, তারা কি ইশতেহারগুলো বুঝতে পারছেন,
কিংবা এই
ইশতেহার কি শেষ পর্যন্ত যারা ক্ষমতায় যায় কার্যকর হয় কিনা,
যেমন আজকে এই ওই যে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সমিতি, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমিতি যেটা পরিষদ, তাদের পক্ষ থেকে বলা হয়েছে তারা আওয়ামী লীগ এবং ঐক্যজোট দুই তরফে প্রধান দলগুলোর পক্ষ থেকে ইশতেহার দেখে তারা সন্তুষ্ট, কারণ সংখ্যালঘুদের গুরুত্ব দেওয়া হয়েছে, তাদের বিষয়গুলো দেখা হবে।
হ্যাঁ, না আমি বলতে চাচ্ছি যে ইশতেহার কতটা প্রভাব ফেলে ভোটে।
ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচনের একটা যদি স্বাভাবিক পরিবেশ থাকে, গণতান্ত্রিক পরিবেশ থাকে, তখন তো ইশতেহার একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিশ্চয়ই থাকে। কারণ মানে দলগুলো কে কি করবে সেটার উপরে ভিত্তি করে মানুষের কিছুটা বিচার বিবেচনা করার সুযোগ থাকে। কিন্তু এখন যেহেতু নির্বাচনের পরিবেশ এবং ভোট দেওয়ার নিয়েই মানুষের মধ্যে আশঙ্কাটা প্রধান, সে কারণে ইশতেহার আসলে যে গুরুত্বের জায়গায় থাকা দরকার ছিল সেই গুরুত্ব পাচ্ছে কিনা সে নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে। কাজেই মূল বিষয়টা হচ্ছে যে আসলে আমরা ইশতেহারের জায়গাগুলোকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারছি না। আমাদের কারণ হচ্ছে যে আমরা এখনো আদি সংকটের মধ্যে আছি, যে সংকটটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে প্রতি বছর প্রতিবারই সামনে আসে। এখন এর মূল কারণটা আমরা ধরার চেষ্টা করেছি। গত 15 ডিসেম্বর গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরা আমাদের ইশতেহার ঘোষণা করেছিলাম। সেখানে আমরা যে কথাটা বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাটাই আজকে প্রায় ভেঙে পড়েছে এবং এখানে সকলকে নিয়ে কোনো রাজনৈতিক ব্যবস্থাটা আসলে নেই। বাস্তবত পুরো ব্যবস্থার উপরে বর্তমান ক্ষমতাসীন দল একটা কর্তৃত্ব কায়েম করেছে এবং তারা মানে বাকিদেরকে যথাসম্ভব এক্সক্লুড করার মানে পলিসি কার্যকর করছে। সেই দিক থেকে মানে এই নির্বাচনের যে সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলা হয়, সকলের জন্য একটা সমান সুযোগ সৃষ্টি করা, সেটাই এখন প্রধান সমস্যার জায়গা। তো সেটা তো আসলে বাস্তবত নেই। এখন তারপরও এই যে মানে এটা কেন নেই, কেন এই এই জায়গাটা থাকে না, সেটাই কিন্তু আমাদের নির্বাচনের আমরা আমাদের মানে ইশতেহারের প্রধান এজেন্ডা করার চেষ্টা করেছি। যে আমরা বলেছি যে একটা সারা দেশে একটা ভয়ের পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং সরকারি ক্ষমতার বাইরে যারা আছেন জনগণের সকল অংশই, সেটা যত খ্যাতিমান ব্যক্তি হন না কেন অথবা প্রান্তিক জায়গায় থাকেন না কেন,
প্রত্যেকেই কিন্তু নানা ধরনের আতঙ্কের মধ্যে থাকেন, কথা বলার ভয়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ভয়, কিংবা ধরুন যে কোনো সময় মামলা আসার ভয়, তারা তাদের সমস্ত মানে কর্মতৎপরতার উপর নানান দিক থেকে কোথায় আইনগত ত্রুটি হচ্ছে সেগুলোর উপরে নজরদারি, সেটার ভিত্তিতে তাকে হয়রানি করার যে উদ্যোগ সেটা তারা ভয়ে থাকেন, কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এমন ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে যে সাধারণ নাগরিকরা, ছাত্র হোক সে সাধারণ শ্রমজীবী মানুষ হোক, তারাও নানান ভাবে তাদের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন, গ্রেফতার হচ্ছেন, তাদের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে। তো এইভাবে যে মানুষ একটা ভয়ের মধ্যে আছেন তাদের জীবন যাত্রা নিয়ে, অন্যদিকে দেখতে পাচ্ছি যে সরকারি দলের দিক থেকেও তাদের ভয়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ তারা বলছেন যে ক্ষমতা ছাড়লেই নাকি তাদের লক্ষ লোক আক্রান্ত হবে, তারা মানে তাদের সহায় সম্পদ নিয়ে থাকতে পারবেন কিনা সে নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করছেন। তার মানে বাংলাদেশে এমন একটা মল্লযুদ্ধের জায়গা তৈরি হয়েছে যেখানে আপাতত সরকারি দল তাদের পূর্ণ ক্ষমতা নিয়ে দাঁড়িয়ে আছেন, অন্যরা না আতঙ্ক এবং ভয়ের মধ্যে আছেন, কিন্তু ব্যাপারটা একটা মানে পরিস্থিতিটা একটা মল্লযুদ্ধের পরিস্থিতি, কাজে এই রাজনৈতিক ব্যবস্থায় একটা ইনক্লুসিভ ব্যবস্থা না, ফলে এটা এই জায়গাটায় যদি আমরা যতক্ষণ না পর্যন্ত পৌঁছাতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একটা নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারবো না। সেখানে পৌঁছাতে হলে আমরা পরিষ্কারভাবে বলছি যে আমাদের ক্ষমতা কাঠামোটা সাংবিধানিক ভাবেই স্বৈরতান্ত্রিক, যেই ক্ষমতায় যায় এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়, এখানে কোন রকম ক্ষমতার জবাবদিহিতা এবং ভারসাম্য নেই, যে কারণে এই পুরো নির্বাচন কেন্দ্রিক সংকটটা বারে বারে ফিরে আসে। সেদিক থেকে আমাদেরকে একটা জনমত তৈরি করে আমাদেরকে একটা সাংবিধানিক সংস্কারের মধ্যে যেতে হবে, সেটা একটা জাতীয় নতুন একটা চুক্তির মধ্যে যেতে পারতো রাজনৈতিক দলগুলো, সেটার প্রস্তাবই আমরা তুলেছি, ক্ষমতাসীনদের কোনো আগ্রহ নেই এবং বিরোধী রাজনৈতিক দলগুলো অবশ্যই বিষয়ে বেশ কিছু জিনিস তারা অ্যাকোমোডেট করেছে, বিশ্বত ফ্রন্টের ইয়ের মধ্যে অন্তত সংবিধান সংস্কারের কথাটা এসছে এবং সেইটা একটা গুরুত্বপূর্ণ দিক বলে আমরা মনে করি, কিন্তু জিনিসটা হচ্ছে যে এই যে জায়গা যেমন ধরেন 55 অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর ক্ষমতার বিষয় এবং সংসদের কাছে জবাবদিহিতার প্রশ্ন, কিংবা 70 অনুচ্ছেদে যারা জনপ্রতিনিধি হবেন তাদের যে স্বাধীনতার প্রশ্ন, কিংবা আজকে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন, আমাদের যে সমস্ত সাংবিধানিক পদগুলো আছে সেখানে নিয়োগকর্তা কারা হবেন, আমরা দাবি করছি যে সাংবিধানিক কমিশন গঠন করে নিয়োগ দিতে হবে যেখানে সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধি থাকতে হবে, বিচার বিভাগকে সম্পূর্ণভাবে স্বাধীন করার জন্য সেখানকার নিয়োগ এবং সেখানকার নিম্ন আদালত পর্যন্ত যে কর্তৃত্ব এবং তাকে আলাদা করা সেই জায়গাগুলো নিশ্চিত করতে হবে, সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হবে যাতে করে কোনো একক কর্তৃত্ব যেভাবে আজকে একটা ব্রুট মেজরিটি তৈরি হয় সেই জায়গাটা কিছুটা কমে আসে, এবং এই ধরনের আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাকে সত্যিকার অর্থে একটা স্থানীয় সরকার ব্যবস্থা যেতে হবে, এমপি তন্ত্রের কবল থেকে মুক্ত করতে হবে,
এগুলো বোধহয় আপনার দলের ইশতেহার
সরকারে আমাদের যেতে হবে, যেটা করলে একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা সম্ভব,
এটা কিন্তু শুধু
আমরা ভয় মুক্ত জায়গায় যেতে পারবো, আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে কিন্তু এই প্রশ্নগুলোকে প্রধান করে তুলেছি,
আমরা দেখছি
বাস্তবত যেটা সরকারের দিক থেকে বারবার বলা হয় যে তারা উন্নয়ন করছে কাজেই গণতন্ত্র কম হলেও চলবে, কিন্তু আসলে বাস্তবত উন্নয়নটা হচ্ছে একেবারেই উপরতলার কিছু মানুষের এবং যারা সরকারি ক্ষমতার সাথে যুক্ত তারা প্রকল্পগুলো থেকে বিপুল অঙ্কের অর্থ নিজেরা নিজেদের পকেটে নিতে পারছেন, বিদেশে পাচার করছেন, আপনি খেয়াল করবেন গত 2 বছরের মধ্যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যেখানে +$4 বিলিয়ন ছিল সেটা -$10 বিলিয়ন এসছে, এই জায়গাগুলো তৈরি হয়েছে এবং অর্থনৈতিক বিশ্লেষকরা বিশেষজ্ঞরা বলছেন যে এর সাথে অর্থ পাচারের সম্পর্ক আছে এবং প্রকল্পগুলোর ব্যয়ের জবাবদিহিতাহীনতা এর সাথে যুক্ত।
একটা কথা আমরা বলতে চাই,
গণতন্ত্রহীনতা
থেকে যে আমরা কিন্তু প্রত্যেক দলেরই প্রধান দলগুলোর যে ইশতেহার সেগুলো তো দেখছি যে মূল একটা কথা
তার দলের
বুঝছে, যেমন অনেক জায়গায় না সংক্ষেপে যেমন আছে যে বিএনপি বলেছে যে ক্ষমতায় গেলে গণতন্ত্রের অনুশীলন, গণতন্ত্র মানে তো জনগণের অংশগ্রহণ, এবং যারা নতুন ভোটার আসছেন, যারা পুরনো আছেন, যারা ভোটার আছেন, বাংলাদেশের জনগণ কিন্তু এই পরিবর্তন আনতে পারে, বিদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে, কোনো সংস্থা থেকে, কোনো মহল থেকে সেটা চাপিয়ে দেওয়া যায় না, এবং গণতন্ত্রের মূল মন্ত্র কিন্তু, মূল কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণ, এবং বাংলাদেশের জনগণ তাদের রায় দেবেন এটাই আশা করছেন সবাই। অনেক বিশ্লেষক বলছেন যে তারা মতামত দিতে পারেন যে গণতন্ত্র কি ধরনের হতে পারে, সবার সুযোগ সুবিধা থাকবে, নাগরিক সুবিধার সব দুয়ারে পৌঁছে দেয়া, যেমন আওয়ামী লীগ নিজেই বলেছে উন্নয়নের ধারা অব্যাহত রাখা,
তরুণদেরকে
আরো মানে সংশ্লিষ্ট করা, ঐক্যজোটের ইশতেহারে বলা হচ্ছে দুর্নীতি দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে এবং দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না কেউ, এই ধরনের মানে সংসদীয় পরিবর্তন আনা হবে। জাতীয় পার্টি বলছে যে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে। প্রত্যেকটি দলেরই কিন্তু মূল যে
ইশতেহার
জনগণের জন্য সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে,
বাস্তবায়ন করা হয়,
বাস্তবায়ন কতটুকু হবে। এবং এখন জনগণের হাতে কিছুটা সুযোগ এসেছে, ভয় ভীতি উপেক্ষা করে তারা যদি ভোট দেন এবং যদি শত শত মানুষ প্রমাণ করতে পারে যে আমার ভোট দেওয়া হয়ে গেছে, তারও তো একটা কার্যব্যবস্থা নিতে পারা যায়। তখন তো নির্বাচন কমিশনকে জবাবদিহি করতে হবে যে আমার ভোটটি কেন আরেকজন দিয়ে দিল, আমার ভোট কী করে আরেকজনের কাছে গেল, আমার ভোট আমি দেব, সেই ভোটটি গেল কেন অন্যের কাছে। তো এগুলো তো প্রকাশ হওয়া উচিত।
আপা জুনায়েদ সাকির কাছে যাওয়ার আগে আমাদের মিনিট পাঁচেক সময় আছে। ফেসবুকে আমাদের প্রায় ৫০
অনেক
মন্তব্য করেছেন, আমি কয়েকটি শুধু বলি, তারপরে ওনার
শেষ বক্তব্য।
আমি কয়েকটা প্রশ্ন করি, তারপরে আপনি একদম
আমাদের মন্তব্যগুলো নিয়ে আমরা আসছি।
সেটা হচ্ছে আমাদের শ্রোতারা জানতে চেয়েছেন হঠাৎ করে, মোহাম্মদ মঞ্জুরুল আলম রিপন, বেশ ভালো লাগছে, এম ডি শফিকুল ইসলাম, সাকিব ভাই ওয়েলকাম, শঙ্কর হালদার, বাংলাদেশের সাধারণ মানুষ ইশতেহার সম্পর্কে কতখানি ওয়াকিপহাল, ফকরুল মজুমদার, তারপরে শাহিন মাহমুদ, বেআইনিভাবে সরকার সবচেয়ে বেশি কাজ করছে, জনগণের কোনো বাক্য বলার জায়গা নেই, রাশেদুল ইসলাম লিখেছেন প্রত্যেক কেন্দ্রে সেনাবাহিনী দরকার, শঙ্কর হালদার লিখেছেন ইশতেহার মেনে ভোটে বিজয়ী দল কতখানি কাজ করে। তো এর ৫০-৬০টা মন্তব্য বা প্রশ্ন বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, তার চেয়ে আমার মনে হয় এই শেষ প্রশ্ন দিয়ে আমি শুরু করি। জুনায়েদ সাকি, এই যে সেনাবাহিনীর কথা বললেন, ইশতেহার কতখানি মানা হয় বা কাজ করে এবং সেনাবাহিনী প্রত্যেক কেন্দ্রে দরকার, এই সেনাবাহিনী নামলে যারা প্রার্থী আছেন তারা কি মনে করেন পরিস্থিতি উন্নতি হবে কিনা?
না দেখুন, এটা তো নির্ভর করবে যে সেনাবাহিনীও কতটা মানে কিভাবে কাজ করতে পারছে, তাদের তাদের হাতে কি ধরনের কর্তৃত্ব আছে। আমার বক্তব্যটা হচ্ছে যে আসলে নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ থাকলে জনগণের ভোট দেওয়ার কথা এবং জনগণ সেই ভোট দিতে পারবেন, তার ভিত্তিতে ফলাফল তৈরি হবে। কিন্তু আজকে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটাকে যেভাবে সজ্জিত করা হয়েছে তাতে জনগণকে প্রায় চূড়ান্ত ভাবে ক্ষমতাহীন করে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী কিংবা সংস্থা কিংবা প্রতিষ্ঠানের কাছে ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে, যার ফলে জনগণ একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। এবং এটা তো একটা মানে জনগণ এবং বনাম রাষ্ট্র, যেভাবে মানে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা তো আসলে প্রজাতন্ত্রের কর্মকর্তা, তারা তো কেবল সরকারের কর্মকর্তা নন, ফলে এখানে যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে প্রজাতান্ত্রিক দায়িত্ব পালন করা এবং সেখানে সরকার একটি পক্ষ মাত্র কেবল, সেই জায়গাটা আসলে বাস্তবতা থাকছে না। এবং না থাকার ফলেই এখানে পুরো নির্বাচন প্রক্রিয়ার উপরে সরকারি দলের যে কর্তৃত্বটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু জনগণের ভোটদানের ক্ষেত্রে বড় বাধা। সেই জায়গাটা বাংলাদেশে সমাধান করার জায়গাটা এখন জনগণের হাতে শেষ পর্যন্ত, কারণ এটা তো আসলে বাইরে থেকে, আপনি ঠিকই বলেছেন যে এটা বাইরে থেকে হবে না। এবং জনগণ যদি ঐক্যবদ্ধ ভাবে যতক্ষণ না পর্যন্ত এই অবস্থার পরিবর্তন করতে পারছে, এবং পরিবর্তনটা কেবল ক্ষমতা পরিবর্তন নয়, আপনি আপনাকে একটা কথা শেষ মতো বলি, সেটা হচ্ছে যে ইশতেহার গুলো বিশেষ করে সরকারি ইশতেহারে অনেক রেটরিক আছে, কিন্তু এই সমস্ত রেটরিকের মধ্যে বাস্তবতা আসলে এগুলো কিভাবে এই ক্ষমতার বিন্যাস ঘটবে, ক্ষমতার ভারসাম্য কিংবা জবাবদিহিতা তৈরি হবে তার কোনো বক্তব্য তারা নেই। কেননা বিদ্যমান স্বৈরতান্ত্রিক এককেন্দ্রিক ক্ষমতা কাঠামোর তারা সুবিধাভোগী, তারা এটা পরিবর্তন করতে
চায়। আমাদের
দিচ্ছে তারা তাদের উন্নয়ন কথা বলে, কিন্তু সেই উন্নয়নে আসলে জবাবদিহিতাহীন, সেখানে আপনি জানেন
সব শেষে খুব সংক্ষেপে জানতে চাই যে কক্সবাজারে শরণার্থী শিবির গুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কিন্তু তার বাইরে ভোটার যারা আছেন ভোটের পরিবেশটা কেমন দেখছো?
হ্যাঁ, এখানকার ভোটের পরিস্থিতি কিন্তু এক একদিন এক এক রকম, বলতে গেলে প্রতিদিন নির্বাচন যত ভোটের দিন যতই ঘনিয়ে আসছে পরিস্থিতি অনেকগুলো বিষয়ে পরিবর্তনও আসছে। তো অনেকগুলো বিষয়ে কিন্তু ইতিবাচক, যেমন গতকাল থেকে কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে, কিন্তু যে বিএনপির যারা এখানকার প্রার্থী তারা কিন্তু বলতে গেলে প্রতিদিনই সংবাদ সম্মেলন করছে, তারা অভিযোগ দিচ্ছেন তারা মামলা হামলার শিকার হচ্ছেন, তাদেরকে ঠিক মতো গণসংযোগ করতে দেওয়া হচ্ছে না। তো আমি গতকালকে কক্সবাজারের যিনি রিটার্নিং অফিসার এবং কক্সবাজারের জেলা প্রশাসক ওনার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন বেশ কয়েকটি অভিযোগ তিনি পেয়েছেন এবং সেগুলো দায়িত্ব দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে, যেন ওই ধরনের পরিস্থিতি
কি আর না ঘটে। এবং তিনি কক্সবাজারের কিন্তু অনেকগুলো দ্বীপ আছে, মহেশখালী, কুতুবদিয়া, এ ধরনের যেগুলোতে যোগাযোগ খুব সহজ হয় না, এসব জায়গাগুলোতে যেন নির্বাচনকালীন সময়ে হেলিকপ্টার ব্যবহার করতে পারে, এই ধরনের সরকারের কাছ থেকে চেয়েছেন। এবং বিশেষভাবে রোহিঙ্গা ক্যাম্পেও যেন কোন ধরনের এই কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক রোহিঙ্গাদের জন্য কেউ ব্যবহার করতে না পারে, এই জন্য বিশেষ কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। এবং আমরা এই বিষয়ে গতকালকে একটা রিপোর্ট অলরেডি প্রচার করেছি, ওখানে বলা হয়েছে এই যেন ক্যাম্পে অন্তত নির্বাচনের আগের এক সপ্তাহ এবং নির্বাচনের পরের এক সপ্তাহের এই দুই সপ্তাহের যত মানবিক সহায়তা ত্রাণ সবকিছু যেন
আগে দিয়ে পৌঁছে দেওয়া হয়,
যেন কেউ ওখানে যেতে না পারে, যেন ওখান থেকে কেউ, এবং নির্বাচন চলাকালীন সময় একেবারে তিন দিন কেউ যেন ওখান থেকে বের হতে না পারে, বিশেষ প্রয়োজন ছাড়া
যেন
এখানে কোন প্রভাব না পড়ে, যেন শান্তিপূর্ণ ভাবে এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ধন্যবাদ শাকিল, আমাদের হাতে আর সময় নেই। সেলিম
জুনায়েদ, সাকি, হেলাল খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
এবং শ্রোতা যারা ফেসবুকে বক্তব্য রাখলেন, যারা যোগ দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নির্বাচনের আগে আরো আমরা প্রতিদিনই প্রচার করব যে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে, এবং যারা আমাদের সংবাদদাতারা রয়েছেন, ভোটাররা রয়েছেন, যারা বিশ্লেষক রয়েছেন, তাদের মতামত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকে আলাপনের আলোচনায় পর্যন্ত, তাহলে সেলিম
জি, আজকের মতো আলাপন এখানেই শেষ হচ্ছে,
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এখন শুরু হচ্ছে সংক্ষিপ্ত আকারে বিশ্ব সংবাদ, শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস আজ পদত্যাগ করছেন। তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার দৃষ্টিভঙ্গির সাযুজ্য নেই। প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবেন এমন বার্তার একদিন পরই প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশিত হল। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে পেন্টাগন বিপরীত অবস্থান গ্রহণ করেছে। ওদিকে ট্রাম্প বলেছেন ম্যাটিস অবসর নিচ্ছেন, তবে পেন্টাগনের কাছে দেওয়া ম্যাটিসের চিঠিতে তার পদত্যাগের উল্লেখ রয়েছে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য $500 কোটি বরাদ্দ অনুমোদন করেছে। বৃহস্পতিবার 217-185 ভোটের ব্যবধানে বিলটি প্রতিনিধি পরিষদে পাশ করে। এর ফলে আজ মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকাণ্ড আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার যে আশঙ্কা ছিল তা হয়তো আর থাকছে না। বিলটি এখন সেনেটে পাশ হতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না দিলে মহাসংকটের সৃষ্টি হবে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ প্রধান রাজনৈতিক দলগুলোর ঘোষিত নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করাকে স্বাগত জানিয়েছে। আজ থেকে ভারতে টানা প্রায় ছদিন ব্যাংক ও এটিএম বুথ বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের খবরে আফগান সরকার তেমন একটা গুরুত্ব না দিয়ে বলেছেন তাদের নিজের দেশকে সুরক্ষার ক্ষমতায় এবং দেশের শত্রু মোকাবেলা করতে তারা সক্ষম। ওয়াশিংটনের কর্মকর্তারা জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যে 14,000-এরও বেশি সেনা মোতায়েন রয়েছে তার অর্ধেকের বেশি সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা তারা বিবেচনা করছেন। ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন সিরিয়ায় ইসলামিক স্টেটকে পরাস্ত করার যে লক্ষ্য ছিল তা আমেরিকা অর্জন করতে পেরেছে এবং ওই দেশ থেকে আমেরিকার সেনা প্রত্যাহার করা শুরু হয়েছে। ব্রিটেনের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর আংশিকভাবে পুনরায় বিমান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। গ্যাটউইক বিমানবন্দর বুধবার বন্ধ করে দেওয়া হয়। ড্রোনের কারণে কর্মকর্তারা বিমানের ফ্লাইট বাতিল করেন, ফলে ছুটির মৌসুমে যে হাজার হাজার মানুষ ভ্রমণ করেন তাদের তাতে বিঘ্ন ঘটে।
এই ছিল ভয়েস অফ আমেরিকা বাংলা অধিবেশনে আজকের পরিবেশনা। আজ আমাদের পরিবেশনায় প্রযোজক ছিলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন ভয়টেক জোনিয়াক। আমি সেলিম হোসেন আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন,
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.